ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখন বাংলাদেশ সময় রাত ১০টা, ভারতে রাত ৩:৩০, আর এখানে বেলা ১১টা। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ রয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে শেখ হাসিনার মন্তব্য সহ রিপোর্ট।
জাতীয় আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে নার্ভাস করে দেবে আর আমরা বিচার বন্ধ করব, এটা যদি কেউ ভেবে থাকে ভুল।
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পুলিশের গুলিতে এক ব্যক্তি মৃত্যু হওয়ায় রাজ্য রাজনীতিতে এক সরগরম পরিস্থিতি তৈরি হলো।
আজ বুধবার রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ওয়াশিংটনের নির্বাচন পরবর্তী রাজনীতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। চীনের প্রেসিডেন্ট হু জিনপিং কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে বুধবার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দেশের প্রধান হিসেবে ভাইস প্রেসিডেন্ট জিনপিং দায়িত্ব নেবেন বলেই আশা করা হচ্ছে। বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী পার্টির কংগ্রেসের সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট হু জিনপিং ডেলিগেটসদের বলেন, ১০ বছর পরপর পার্টির যে নেতৃত্ব বদল হয় সে বিষয়ে তারা যেন ঐক্যবদ্ধ থাকেন। তিনি বলেন, আমাদের মনকে মুক্ত রাখতে হবে, যেসব নীতি সংস্কার করা হচ্ছে তা প্রয়োগ করতে হবে এবং সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। মিস্টার হুর উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট জি জিনপিং পার্টির প্রধান হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নেবেন এবং মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেবেন বলেই আশা করা হচ্ছে। দলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উপপ্রধানমন্ত্রী লি কেচিং ওয়েন জিবাওয়ের পদে অধিষ্ঠিত হবেন বলেও আশা করা হচ্ছে। সিরিয়ার সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য মানবিক সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩ কোটি ডলার দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন অস্ট্রেলিয়ার সফরের সময় বুধবার তিনি এই ঘোষণা করেন। আমেরিকার মিত্রদেশের সঙ্গে বাৎসরিক নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সেখানে আছেন। তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরে এবং লেবানন, জর্ডান, ইরাক এবং তুরস্কে যে সিরিয়ার শরণার্থীরা রয়েছেন তাদের খাদ্য সাহায্যের জন্যই ওই অর্থ দেওয়া হবে।
So good beginning, highly welcomed by us and others. And we want to see the steps taken that have been promised.
তিনি সিরিয়ার বিদ্রোহীদের কাছে অনুরোধ জানান যে তারা সম্প্রতি দোহাতে যে প্রতিজ্ঞা করেছে তারা যেন তা রক্ষা করে। বাংলাদেশে জামাত শিবির নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে খুলনায় জামাতে ইসলামীর ডাকে ঢিলেঢালাভাবে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে জামাত শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার থেকে সরকার পিছিয়ে যাবে না। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদনে।
খুলনা নগরীতে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। সংবাদদাতারা জানিয়েছেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এদিকে গত কয়েকদিনে পুলিশের উপরে হামলা সহ যে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, এসব ঘটনায় জামাতের সঙ্গে অন্য দলের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে আছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় একাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার থেকে পিছিয়ে যাব তা ভাবলে ভুল করা হবে।
আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে নার্ভাস করে দেবে আর আমরা বিচার বন্ধ করব, এটা যদি কেউ ভেবে থাকে ভুল।
অন্যদিকে জামাত ইসলামী এক বিবৃতিতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জামাত কোনোভাবেই সম্পৃক্ত নয়, বরং পুলিশ এবং ক্ষমতাসীন মহাজোট জড়িত বলে উল্লেখ করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন যে যুক্তরাষ্ট্র কখনোই রাজনৈতিক সহিংসতা সমর্থন করে না। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সহিংস কর্মকাণ্ডের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ড্যান মজিনা বলেছেন, যে দেশের রাজপথ রক্তে রঞ্জিত হয় সে দেশে বিনিয়োগকারীরা তাদের পরিশ্রমের অর্থ বিনিয়োগে আগ্রহী হন না, ফলে সেদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বুধবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হার্ড পয়েন্ট পরিদর্শনকালে দেশের গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচির নামে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সহিংস কর্মকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সহ সকল দলের নেতারা পরস্পর পরিচিত, তাদের মধ্যে পারস্পরিক গঠনমূলক আলোচনার মাধ্যমে এদেশের সকল সমস্যার সমাধান হতে পারে। আলোচনার মাধ্যমে দেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে কিভাবে গ্রহণযোগ্য করা যায় তাও নির্ধারণ করা সম্ভব। ড্যান মজিনা বলেন, আমেরিকা শান্তিপূর্ণভাবে সকলের মতামত প্রকাশে বিশ্বাসী, এক্ষেত্রে উস্কানি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিদর্শনকালে সিরাজগঞ্জ শহর যমুনা ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন পেনেটা বলেন, আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান কমান্ডার জেনারেল জন অ্যালেনের ওপরে তার পূর্ণ আস্থা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান ডেভিড পেট্রিয়াসের কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ। পেনেটা অস্ট্রেলিয়ায় কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক আলোচনায় যোগদানকালে বুধবার এই প্রথম খোলাখুলিভাবে এই বিতর্কিত বিষয়ে মন্তব্য করলেন। এফবিআই জিল কেলি এবং জেনারেল অ্যালেনের মধ্যে লিখিত 20 থেকে 30 হাজার পৃষ্ঠার যোগাযোগের নথি খুঁজে পাওয়ার পর পেন্টাগনও জেনারেল অ্যালেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগই ইমেল বার্তায় যা 2010 থেকে 2012 সালের মধ্যে লেখা হয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টিতে জগদ্ধাত্রী পূজার অনুমতি দানকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় ওই রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ সম্পর্কে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
আজ সকাল 9:45 নাগাদ স্থানীয় বাসিন্দারা কৃষ্ণনগর করিমপুর সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে জনতা ও পুলিশের সংঘর্ষ হয়। জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে অশোক সেন নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে মারা যান। ওই ব্যক্তি ভারতীয় জনতা পার্টি বিজেপির নদিয়া জেলার কর্মী বলে দলের প্রচার মুখপত্র সন্দীপ মজুমদার সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন। এদিকে সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এটি দুঃখজনক ঘটনা। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের গুলিচালনার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। নিন্দা করেছেন ভারতীয় জনতা পার্টি ও প্রদেশ কংগ্রেস। সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় মহাকরণে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান কিছু আফগান তালিবান বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে। আফগানিস্তানের শান্তি পরিষদের সদস্যদের সঙ্গে অভ্যন্তরীণ সমঝোতার প্রচেষ্টার লক্ষ্যে তারা আলোচনা করবে। আফগানিস্তানের থেমে যাওয়া শান্তি প্রক্রিয়ার সাহায্যের জন্য বন্দীদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। কতজন বা কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। শান্তি কাউন্সিলের প্রধান সালাউদ্দিন রাব্বানি এখন পাকিস্তানে রয়েছেন। তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল পারভেজ আশরাফ কায়ানির সঙ্গে আলোচনা করবেন। মিস্টার আশরাফ আফগান প্রতিনিধিদের বলেন, একটি ব্যাপারে তারা একমত যে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় উভয় দেশই একসঙ্গে কাজ করা উচিত। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31 এবং 41 মিটার ব্যান্ড এবং মিডিয়াম ওয়েভে 190 মিটারে 7435, 11790 এবং 1575 কিলোহার্টজে।
Hello.
হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ওয়াশিংটনের নির্বাচন পরবর্তী রাজনীতি। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
তাহেরা কিবরিয়াকে ধন্যবাদ বলে শ্রোতাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যেমনটি কিনা একটু আগেই শুনলেন, ওয়াশিংটনের নির্বাচন পরবর্তী রাজনীতি। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউ জার্সির ডক্টর নুরুন নবী, ম্যারিল্যান্ডের সাবেক বিশ্ব ব্যাংক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম এবং ভার্জিনিয়ার জিনা রহমান। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথম কলারের কাছে যাচ্ছি। কল করছে নতুন দিল্লি ভারত থেকে প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার, নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি। নির্বাচনোত্তর ওবামা প্রশাসনের সামনে অর্থনৈতিক সমস্যা সমাধান সর্বাগ্রে জরুরি। একদিকে কর্মসংস্থান ও সাধারণ মানুষের রোজগার ব্যবস্থা, আর অপরদিকে করের মাধ্যমে অর্থনৈতিক ঘাটতি পূরণ ও সাম্য স্থাপন। কিন্তু বিপাক হল হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাট বা সংখ্যালঘু ও রিপাবলিকানদের বিরোধিতা। সুতরাং পরিভাষায় যাকে বলে, এই পরিস্থিতিতে টাইট রোপ ওয়াকিং এ ওবামার পারদর্শিতা এবং পরিকল্পনার ওপর মার্কিন তথা বিশ্ব অর্থনীতি অনেকখানি নির্ভরশীল। এই বিষয়ে অতিথিদের অভিমত জানতে আগ্রহী রইলাম। ধন্যবাদ।
টাইট রোপ ওয়াকিং, এটা নিয়ে প্রথমেই যাচ্ছি আমাদের ঘরের কাছে আরশি নগর ম্যারিল্যান্ডে ডক্টর হাসান ইমাম, মন্তব্য।
টাইট রোপ কথাটি ঠিকই, তবে একটু তফাত আছে। সেটা হচ্ছে যে এখন ওবামার, প্রেসিডেন্ট ওবামার হাতে যথেষ্ট মূলধন আছে আর কি। যেমন আগে বার বুশ দ্বিতীয় তিনি দাম্ভারে বলেছিলেন, দ্বিতীয় ইলেকশন জেতার পরে, যে আমার হাতে কিছু মূলধন আছে, আমি এখন সেগুলো খরচ করব। তার থেকে বর্তমানে প্রেসিডেন্ট ওবামার হাতে মূলধন যথেষ্ট বেশি, কারণ দেশ তাকে যেভাবে নির্বাচিত করেছে সেটা বুশের পক্ষে সম্ভব ছিল না। সিনেটে তাদের সংখ্যা আরও বেড়েছে এবং হাউসেও তারা ছটি নতুন আসন তারা দখল করেছেন। এই কারণে এটা একটা কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে যে যদি ফিসকাল ক্লিফটা সত্যি ম্যাটেরিয়ালাইজ করে, তাহলে তার বিশাল ফল হবে যারা রিপাবলিকান পার্টির সমর্থক, ধনী ব্যক্তিরা আর কি। অতএব এ বিষয়ে হাউসের রিপাবলিকানরা, বিশেষ করে ওই টি পার্টিরা, তাদের একটু পিছু হটতে হতে পারে। না, তা না হলে বর্তমানে স্পিকার প্রথম দিনে যে ভাষণটি দিলেন তিনি সেটা দিতেন না। এবং ইতিমধ্যে আমরা এরিক ক্যান্টার, যে রিপাবলিকান হুইপ, তার কাছ থেকে কিছু শুনি নাই। তিনি সাধারণত নেতিবাচক বক্তব্য রাখেন, নেতিবাচক বক্তব্য রেখেছেন শুধুমাত্র সিনেটর মিচ ও'কনেল, কিন্তু তার তলের, তার পায়ের তলার মাটি একটু শিথিল হয়ে আসছে। অতএব আমার মনে হয় যে প্রেসিডেন্ট ওবামার পক্ষে তার এই কাজটি সম্পন্ন করা একটু অপেক্ষাকৃত সহজ হবে।
জি, জিনা রহমান।
আমি ডক্টর ইমাম যা বলেছেন পুরোপুরি একমত। একটা জিনিস শুধু অ্যাড করব, সেটা হলো যে আপনার ইলেকশনের পরে, গত মঙ্গলবার দিন ইলেকশনের পরে যে এক্সিট পোলসগুলো দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে অধিকাংশ ভোটাররা প্রেসিডেন্ট ওবামাকে মিডল ক্লাসের উপর আপনার যে কোনো রকমের ট্যাক্স বার্ডেন না দেওয়ার জন্য পুরোপুরি ম্যান্ডেট দিয়েছেন, এবং সেটা আপনার কনজারভেটিভ পার্টি অথবা রিপাবলিকানরা খুব ভালো করে জানেন যে প্রেসিডেন্ট ওবামা শুরু থেকে বলে এসছেন যে আমি মিডল ক্লাসকে উদ্ধার করব, মিডল ক্লাসের উপর ট্যাক্স বার্ডেন হতে দেব না, এবং $250,000 এর বেশি যারা আয় করেন পার ইয়ার তাদের উপরে ট্যাক্স বাড়ানো হবে এবং বড় কর্পোরেশনের উপর ট্যাক্স বাড়ানো হবে। এটা হলো প্রেসিডেন্ট ওবামার ম্যান্ডেট, এটা সবাই জানে। যে কোনো ডক্টর ইমাম যেটা বলেছেন, যদিও আপনার রিপাবলিকান পার্টি ওটা পাবলিকলি অস্বীকার করতে পারে আর করেছে, কিন্তু সেটা বাস্তবে যখন ডিসিশন মেকিং করতে যাবে, ভোটিং করতে যাবে, ওটা সেটা পুরোপুরি মনে রাখবে।
জি, আমরা জানি যে ইতিমধ্যে আমরা খবরাখবরে শুনতে পেয়েছি যে আজকেই ওয়াশিংটন সময় বেলা 1:30 দিকে প্রেসিডেন্ট ওবামা তাঁর এই ম্যান্ডেটেড বিষয়টি নিয়ে বক্তব্যের অবতারণা করবেন সাংবাদিক সমাবেশে। তো আমরা তার জন্য অপেক্ষায় রয়েছি। তবে ইতিমধ্যে এখন আমরা পোটোম্যাক নদী পার হয়ে, সাসকেহানা নদী পার হয়ে ইস্ট রিভারের এধারে নিউ জার্সিতে চলে যাচ্ছি ডক্টর নুরুন্নবীর কাছে। ডক্টর নুরুন্নবী, মন্তব্য।
আমি আগের যে দুজন প্যানেলিস্ট ওনাদের সাথে একমত, শুধু এটুকু যোগ করতে চাই, সেটা হলো যে গত নির্বাচনে ওবামা তার নির্বাচনী প্রচারণায় তিনি স্পষ্ট বলেছেন যে তিনি মিডল ক্লাসের ইন্টারেস্ট দেখবেন এবং তার জন্য ম্যান্ডেট পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রিপাবলিকান পার্টির যে একঘেয়েমিতা বা আল্ট্রা রাইটিস্ট টি পার্টি, তারা নরম হবে বলে আমি আশা করি। তাদের ইনফ্লুয়েন্স রিপাবলিকান পার্টির লিডারশিপের প্রতি ততটা থাকবে না বলে আমার বিশ্বাস। এছাড়া গতকালকেও এবং এর আগেও প্রেসিডেন্ট ওবামা বলেছেন তিনি এবার মিডল ক্লাসকে সম্পৃক্ত করবেন। তার যে পাওয়ার বেস, গতকালকে মিটিং করেছে লেবার ইউনিয়ন এবং আদার অ্যাক্টিভিস্টের সাথে, যদি রিপাবলিকান আগের মতো একঘেয়েমি করে তাহলে প্রেসিডেন্ট ওবামা উইল গো ব্যাক টু দি কনস্টিটুয়েন্সি এবং এটাকে জনমত সৃষ্টি করবেন। কাজেই ওবামা এবার শুধু টাইট রোপই নয়, সে আমার মনে হয় বোল্ড স্টেপ নেবেন এবং ফাইট ব্যাক করতে দ্বিধাবোধ করবেন না বলে আমার ধারণা।
জি, আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার রয়েছেন ঢাকায়, বাংলাদেশে, নাম রুবাবা আনোয়ার। হ্যালো,
আমি ঢাকা থেকে রুবাবা বলছি। ওবামার এবারে নির্বাচন ম্যান্ডেট স্পেসিফিক্যালি কোনো ব্যাপারে প্রাধান্য দেয়নি, বরঞ্চ রমনির হাই ফ্লাইং ম্যান্ডেটকে সমালোচনা করেছে এই বলে যে সাধারণ মানুষের জন্য রমনির ইলেকশন ম্যানিফেস্টোতে তেমন কিছু অফার করা হচ্ছে না। এতে করে কি জনগণ ওবামার ম্যাচিউরিটি, এক্সপিরিয়েন্স আর প্র্যাকটিক্যালিটিকে নির্বাচন করলো একজন ভিশনারি লিডারের পরিবর্তে? এটা কতটা যুক্তিসম্মত? ধন্যবাদ।
নির্বাচিত করলো কাকে? ওবামাকে অ্যাজ এ ভিশনারি? ডক্টর হাসান ইমাম, মন্তব্য করবেন।
এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামা, তিনি হয়তো দেশের জনগণের যা আন্তরিক অনুভূতি সেটা রিফ্লেক্ট করছেন, তার প্রতিবিম্বিত হচ্ছে তার ধারণায়। এবং তিনি যে ভিশনারি লিডার কিনা সেটা প্রমাণ আমরা শীঘ্রই পাব। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি সিলিজা কার্মিস, তার একটি বক্তব্য ছিল যে গ্রেটনেস অ্যাওয়েট সিম, মহান প্রেসিডেন্ট হিসাবে তার রূপান্তরিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ যে মেডিকেয়ারের বিষয়ে 1964 সালে মেডিকেয়ারটি পাশ হওয়ার পরে এই প্রথম একটা বিপুল পরিবর্তন হলো মেডিকেল কেয়ারে, সেটা একটা বিচার অ্যাচিভমেন্ট। এই ফিসক্যাল ক্লিফটা থেকে যদি উইলি কাওয়েটির মতো লাভটি না পড়ে নিজেকে বাঁচানো যায়, দেশকে বাঁচানো যায়, তাহলে সেটা ওবামার পক্ষে একটা বিপুল জয়। কিন্তু আমাদের এই কথাটি কোনো সময় ভুললে চলবে না যে কোনো আমেরিকান প্রেসিডেন্ট কিংবা সম্মিলিত আমেরিকান সরকারের পক্ষে বিশ্বে অর্থনীতিকে বিপুলভাবে পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই, সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে। এই কথাটি সাধারণত টি পার্টির সদস্যরা তারা মানতে চায় না। তারা মনে করে যে যে তাদের অতীতে যেটা ছিল সেটাই বেশ এবং তাদের একটা এন্টাইটলমেন্ট হয়ে গেছে আর কি। এখন এই ধারণাটা যে ভ্রান্ত এটা যেতে একটু সময় লাগবে। ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা কত তা কীভাবে এটা এই পরিবর্তনটা ত্বরান্বিত করতে পারেন সেটা প্রমাণ আমরা পাবো। আমার আমি আশা পূর্ণ যে তিনি হয়তো সেটা পারবেন।
জি, আমরা ডক্টর নূরনবীর কাছ থেকে জানতে চাইব রুবাবা আনোয়ারের এই জিজ্ঞাসার ভিত্তিতে যে ওবামার প্রার্থিত্বের মধ্যে যে ম্যাচিওরিটি, যে ভিশনারি, যে ব্যক্তিত্বের প্রতিফলনকে লক্ষ্য করে ভোটারেরা ভোট দিয়েছেন, তা সেই প্রতিফলন কি তার প্রথম চার বছরের মেয়াদে দেখা যায়নি?
আমি সর্বপ্রথমে বিনয়ের সাথে আমি ডিফার করব যে ওবামা সত্যিকারের ভিশনারি লিডার। আমরা যদি তার ইতিহাস দেখি, সেই হিলারি ক্লিনটনকে চ্যালেঞ্জ করে নমিনেশন পাওয়া গত নির্বাচনে, তারপরে প্রথম আফ্রিকান আমেরিকান হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, এবং যে একটা কোয়ালিশন করে নির্বাচিত হয়েছিল সেটা একটা ভিশনারি লিডারের প্রমাণ। তারপরে সে ক্ষমতায় ফার্স্ট টার্ম ক্ষমতায় এসে সে যে প্রবলেম ফেস করেছিল, যেভাবে ইকোনমি বুশের আট বছরের শাসনের নীতির দিকে যাচ্ছিল, সে সেটাকে যদি নিউট্রালাইজ না করত এবং আস্তে আস্তে উপরের দিকে না আসতো, তাহলে এই নির্বাচনে সে জয়ী হতে পারত না। তো সে ভিশনারি লিডার, এতে কোনো সন্দেহ নেই। যেটা আমাদের কবির সাহেব বলেছেন, আগের বক্তা বলেছেন, প্রেসিডেন্টের পক্ষে দুনিয়ার সমস্ত সমস্যা বা যুক্তরাষ্ট্রের সমস্ত সমস্যা একা সমাধান করা সম্ভব নয়, কিন্তু সে ভিশনারি লিডার বলেই বিশ্ব শান্তি প্রচেষ্টায় সে দুটো যুদ্ধের থেকে সরে এসেছেন, সারা বিশ্বে বিশেষ করে মিডল ইস্টে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করে আসছে, এবং গত নির্বাচনে যুক্তরাষ্ট্রে যে আবার নতুন করে যে আশার সঞ্চার করেছে, যেখানে অতীতে কোথাও 8.8% যেখানে আনএমপ্লয়মেন্ট, কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি কিন্তু ওবামা হয়েছেন তার ভিশনারি মেসেজের জন্য। তো আমি আশা করব, ইট উইল বি ডিফিকাল্ট, কারণ রিপাবলিকান পার্টি তারা সহজেই সহযোগিতা করবে না, কিন্তু যে নতুন একটা কোয়ালিশন আবার সে তৈরি করেছে, একটা ইমার্জিং নিউ ইলেকটোরেট ইন আমেরিকা, হিসপ্যানিক, ব্ল্যাক, আফ্রিকান আমেরিকান, এশিয়ান এবং মাইনর উইমেন, এই কোয়ালিশনের ভিত্তিতে তার ভিশনকে সে বাস্তবায়িত করতে পারবে বলে আমি আশাবাদী।
আমি একটি মন্তব্য করতে পারি এখানে?
জি জি, নিশ্চয়ই।
হ্যাঁ, আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব 1936 সালে যখন রুজভেল্ট FDR দ্বিতীয়বার নির্বাচিত হলেন, তখন আনএমপ্লয়মেন্টের সংখ্যা ছিল 17% এবং স্ট্যাটিস্টিক্সের যা কোয়ালিটি সে সময় হয়তো এটা আন্ডার স্টেটেড, এখন 8-এর নিচে নেমেছে,
7.8,
হ্যাঁ 7.8-এর নিচে আর কি নেমেছে আর কি। এখানেও কিছুটা সন্দেহ তো থাকে, আমরা যে ইকোনমিক্স তারা স্ট্যাটিস্টিক্স কাটাকাটি করি এ বিষয়ে কিছুটা সন্দেহ থাকে, তবে এটা যে তার ভিশনারি ব্যাপার কিনা, তিনি যে জনগণের কাছে এই স্বীকৃতি পেয়েছেন কিনা এটা আমি জানি না। যদি জানতেন তাহলে অত্যন্ত খুশি হতেন, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটার কারণটা অন্য। যে সাধারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ভোটাররা অনেকটা সচেতন আগের তুলনায়, তারা অনেক অপেক্ষাকৃত বেশি শিক্ষিত, তারা জানে যে তারা বুঝতে পেরেছে যে এই ইকোনমিকে, এই জগদ্দল পাথরের মতো অর্থনীতিকে দ্রুত অগ্রগতির দিকে নিয়ে ঠেলে নিয়ে যাওয়া এত সহজ না, এটা আস্তে আস্তে হবে। এবং আমি মনে করি যে এই 7.8 থেকে 2-3 বছরের ভিতরে হয়তো 7-এ নামবে, 6-এ নামবে, কিন্তু তার নিচে কোন সময় নামবে না, একথা আমি আগে কয়েকবার
আমাদের আমাদের অনুষ্ঠানে আপনি একাধিকবার বলেছেন। হ্যাঁ
সেই, কারণ এটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের সমস্যা।
আচ্ছা জিনা রহমান, আপনি তো অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে প্রেসিডেন্ট ওবামা অর্থনীতিকে যে অবস্থায় হাতে পেয়েছিলেন সেখান থেকে এই যে উপরের দিকে টেনে তুলেছেন, এখন বেকার হার বেশ কিছুটা কমেছে 7.8 হারে, এতে কি তার নেতৃত্বের ম্যাচিওরিটি ভিশনারি প্রতিফলন আপনি দেখতে পান না?
নিশ্চয়ই দেখতে পাই। আর আমি বলতে চাই যে আমি কম্পারেটিভ ইকোনমিক সিস্টেমস কিছু স্টাডি করেছি, আর আমি মনে করি যে প্রেসিডেন্ট ওবামার দূরদর্শিতা এবং লিডারশিপ আমরা রুজভেল্ট এবং লিনকনের সাথে তুলনা করতে পারি অনেক কিছু। এবং এটা অনেকে জানেন যে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট লিনকন হচ্ছেন ওনার এক মডেল, এবং উনি খুব ডিপলি স্টাডি করেছেন প্রেসিডেন্ট লিনকনের প্রেসিডেন্সি, এবং উনি প্রেসিডেন্ট ওবামা তার লেগেসি সম্বন্ধে খুবই সচেতন। উনি ভবিষ্যতে যখন যারা ইতিহাস লিখবেন তারা প্রেসিডেন্ট ওবামার প্রেসিডেন্সি সম্বন্ধে কি লিখবেন সেটা সম্বন্ধে মিস্টার ওবামা খুবই সচেতন, এটা হলো একটা কথা। আর আপনার প্রশ্ন যেটা যে আপনি আমি কি মনে করি উনি ভবিষ্যতে আপনার অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে ডিল করবেন, উনি যে এবার ইলেক্টেড হলেন আপনার দেশে এত প্রকট সমস্যা থাকা সত্ত্বেও যে উনি আবার ইলেকশনে, ইনফ্যাক্ট আমি মনে করি ল্যান্ডস্লাইড ইলেকশন হলো ওনার, এটা সবার সামনে তুলে ধরেছে যে পুরো দেশটা মনে করে যে ওবামা পারবে দেশের সমস্যাগুলো সমাধান করতে। এবং ওনার যেটা যদিও লোকে অনেকে বলে যে ওনার একটা হি হ্যাজ ওনার একটা ওনার গভর্নিং স্টাইলটা বেশ সলিটারি, কিন্তু আমি মনে করি যে উনি আপনি যদি অ্যাকচুয়ালি বিশ্লেষণ করেন কীভাবে ডিসিশন মেকিং করেন দেশেই হোক বা আন্তর্জাতিক স্ফিয়ারে হোক, উনি কিন্তু ইনক্লুসিভনেস এবং সবাইকে সবার ওপিনিয়ন শুনে তারপরে উনি ডিসিশনে আসেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা সারা দুনিয়ার লোক এটা অবজার্ভ করে।
আমরা আবার আপনার কাছে ফিরে আসবো জিনা রহমান। জিনা রহমান অবশ্যই যুক্তরাষ্ট্রের মহিলাদের প্রতিনিধিত্ব করেন, যে মহিলারা এবারের নির্বাচনে ওবামাকে 55% হারে ভোট দিয়েছেন, এবং এই সঙ্গে আমরা আরও কিছু পরিসংখ্যান শ্রোতাদের কাছে পেশ করতে চাই যে এই প্রথমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদের প্রায় 1/5 81 জন মহিলা নির্বাচিত হয়েছেন, এবং সেনেটেও ওই একই রকমভাবে প্রায় 1/5 18 জন মহিলা সেনেটর নির্বাচিত হয়েছেন। তো আমাদের এ হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমরা আলোচনা করছি ওয়াশিংটনের নির্বাচন পরবর্তী রাজনীতি। এ প্রসঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউ জার্সির ডক্টর নুরুন নবী, ম্যারিল্যান্ডের সাবেক বিশ্বব্যাংক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম, এবং ভার্জিনিয়ার জিনা রহমান। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার ভারত মুর্শিদাবাদ থেকে জিয়াউর রহমান কল করছেন। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান বলছি রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। সদ্যই আমরা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন দেখলাম, দেখলাম বারাক ওবামা বেশ ভালোভাবে রাষ্ট্রপতি পদে পুনর্বহাল রইলেন। আমেরিকায় বর্তমানে একজন ব্যক্তি সর্বাধিক 2 রাষ্ট্রপতি হতে পারেন। আমেরিকার রাষ্ট্রপতি দ্বিতীয়বার ক্ষমতাসীন হলে তার মনে হয়তো একটা পৃথিবীর বুকে ছাপ ফেলে যাওয়ার বাসনা কাজ করে। ইরাক আফগানিস্তানকে ধ্বংস করাই ইতিহাস বুশকে স্মরণ রাখবে, আর ওবামা প্রথম দফায় এসেই ইরাক আফগানিস্তান থেকে সেই সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেন, শান্তিতে নোবেলও পান। শেষের দিকে আমরা ওসামা বিন লাদেনকে হত্যা করতে দেখি, ইরানকে সমগ্র দিক থেকে বিচ্ছিন্ন করা হয়। এক কথায় ওবামার প্রথম পর্ব ছিল মিশ্র কর্মসমৃদ্ধ, আর দ্বিতীয় দফায় তিনি তার বিদেশ সফর শুরু করছেন মায়ানমার সফর দিয়ে, যেখানে আং সান সুকির নেতৃত্বে একটি গণতন্ত্রের পথ প্রশস্ত হচ্ছে। এর মাধ্যমে ওবামা হয়তো বিশেষ কিছু উদ্দেশ্য সফল করতে চাইছেন। তো সে যাই হোক, এখন বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, ওবামা কি ধরনের কাজের মাধ্যমে ইতিহাস বা লেজেন্ড হতে চাইছেন? ধন্যবাদ।
ডক্টর নূর নবী,
আমরা একটু আগে আলোচনা করেছি যে ওবামা তার লিগেসি প্রতিষ্ঠা